কোরআনের আলো।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি আশরাফুর রহমান।
আজকের আসরে আমরা সুরা দুখানের 9-18 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই এই সুরার 9-11 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যায়।
بَلْ هُمْ فِي شَكٍّ يَلْعَبُونَ فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ يَغْشَى النَّاسَ هَذَا عَذَابٌ أَلِيمٌ
তারা বরং সন্দেহের বশবর্তী হয়ে খেল তামাশা করছে, অতএব আপনি অপেক্ষা করুন সেদিনের, যেদিন স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে আকাশ, যে ধোঁয়া সকল মানুষকে আবৃত করে ফেলবে, এটা যন্ত্রণাদায়ক শাস্তি।
এই 3 আয়াতে বলা হয়েছে কিছু মানুষ সত্য উপলব্ধি করা সত্ত্বেও তা মেনে নিতে রাজি নয় এবং তারা সবসময় নিজেদের পাশাপাশি অন্যদেরকেও সংশয় ও সন্দেহের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে। তারা এই সংশয় দূর করে সত্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পরিবর্তে উল্টো সংশয় সৃষ্টিকারী বিষয় নিয়ে মেতে থাকে এবং আসমানি কিতাবের শিক্ষা নিয়ে খেল তামাশা করে। এরপর এই গোয়ার প্রকৃতির ও কঠিন হৃদয়ের কাফেরদের হুঁশিয়ার করে দিয়ে বলা হচ্ছে, যখন তোমরা ঐশী শাস্তি প্রত্যক্ষ করবে তখন তোমাদের চোখের সামনে থেকে উদাসীনতার পর্দা সরে যাবে এবং নিজেরা যে মহাফুলে ডুবেছিলে তা উপলব্ধি করতে পারবে। তখন তোমরা বুঝতে পারবে নবী রাসূলগণ যা বলেছিলেন সেটাই সত্য ছিল।
এই 3 আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো, 1, সন্দেহ ও সংশয় যেন আমাদেরকে সত্য সম্পর্কে উদাসীন করে না তোলে। 2, ধর্মীয় বিশ্বাস সম্পর্কে সংশয় সৃষ্টি করা যাদের কাজ তাদের কথায় মত্ত হয়ে কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা মাস্করা করলে আল্লাহর কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।
এবারে সূরা দুখানের 12-14 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন আন্না লাহুমুয যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবীন ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوا مُعَلَّمٌ مَجْنُونٌ
তখন তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদের থেকে এই শাস্তি সরিয়ে দিন, আমরা ঈমান আনব। কিন্তু এই স্বীকারোক্তি ও উপদেশ গ্রহণ তাদের কি কাজে আসবে? অথচ ইতোপূর্বে তাদের কাছে সুস্পষ্ট বর্ণনাকারী রাসূল এসেছিল। তখন তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং বলেছিল, এ এক শিক্ষাপ্রাপ্ত পাগল।
আল্লাহ তাআলার শাস্তি দেখার পর ভয় ও আতঙ্ক কাফেরদের গোটা অস্তিত্বকে গ্রাস করে ফেলবে। তখন তারা আল্লাহমুখী হবে এবং বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের কাছ থেকে শাস্তি দূর করে দিন, আমরা ঈমান আনব। অথচ এটি হচ্ছে তাৎক্ষণিক ভয় থেকে উৎসারিত ঈমান, যার কোনো মূল্য নেই। প্রকৃতপক্ষে সেই ঈমান আল্লাহর কাছে মূল্যবান যা মানুষ কোনো চাপ বা ভয়ের মুখে নয় বরং স্বাধীনভাবে গ্রহণ করে।
পরের আয়াতে বলা হচ্ছে, এখনকার এই উপলব্ধি ও প্রত্যাবর্তন তোমাদের কোনো কাজে আসবে না, কারণ যখন আল্লাহর রাসূল মুজিজা ও সুস্পষ্ট নিদর্শন নিয়ে তোমাদের কাছে এসেছিল তখন তার নির্দেশ মেনে এক আল্লাহতে ঈমান আনার পরিবর্তে তাঁর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, তখন তার বক্তব্যকে আল্লাহর বাণী বলে মেনে নিতে তোমরা অস্বীকার করেছিলে। কখনো তোমরা বলতে, তার সঙ্গে জিনদের সম্পর্ক আছে এবং সে জিনদের শিখিয়ে দেয়া বলি আওড়ায়। কখনো বলতে, সে অন্যদের কাছ থেকে এসব কথা শিখে এসে কথাগুলো আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে।
এই তিন আয়াতের শিক্ষণীয় দিকগুলো হচ্ছে, এক, আজ যারা ধর্মকে উপহাসের পাত্র বানিয়েছে তারা একদিন সত্য উপলব্ধি করবে ও অনুতপ্ত হবে, সেদিন তারা আবার দুনিয়াতে ফিরে আসার আবেদন জানাবে কিন্তু সেই আবেদন মঞ্জুর হবে না। দুই, নবী রাসূলদের বক্তব্য প্রত্যাখ্যান করতে গিয়ে কাফেররা যুক্তি উপস্থাপন করার পরিবর্তে অপবাদ আরোপ ও মূল্যহীন কথাবার্তা বলে নবীদের ব্যক্তিত্বে আঘাত হানে।
এবারে সূরা দুখানের 15 ও 16 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক। অবশ্য আমি কিছুকালের জন্য শাস্তি সরিয়ে নেব, কিন্তু তখন তোমরা আবার আগে যা করেছিলে সেই কাজে ফিরে যাবে। যেদিন আমি তাদেরকে প্রবলভাবে পাকড়াও করব, নিশ্চয়ই সেদিন আমি হব প্রতিশোধ গ্রহণকারী।
এই আয়াতে বলা হচ্ছে, আমি তাদের কাছ থেকে কিছু সময়ের জন্য শাস্তি দূরে রাখা সত্ত্বেও তারা শিক্ষা গ্রহণ করে না, তারা আবার তাদের কুফুরি ও খারাপ কাজে ফিরে যায়, তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায় না। অন্য কথায়, তারা শাস্তি প্রত্যক্ষ করার পর যদি অনুতপ্ত হয় ও খারাপ কাজ থেকে বিরত থাকে তাহলেও সেটা ক্ষণিকের জন্য, কিন্তু যখনই ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয় দূর হয়ে যায় তখনই তারা আগের অবস্থায় ফিরে যায়। কাজেই ভয় পেয়ে তারা ঈমান আনার যে দাবি করে তা অর্থহীন।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো, এক, আল্লাহতালা অসংখ্যবার এই দুনিয়াতে আমাদের অপরাধ ক্ষমা করে দিয়েছেন কিন্তু তারপরও আমরা আমাদের পাপ কাজ বন্ধ করিনি। দুই, মহান আল্লাহ নবী রাসূল ও মুমিন বান্দাদের প্রতি দয়াপরবশ হন, পক্ষান্তরে তাঁর প্রিয় বান্দাদের প্রতি জুলুম করার কারণে কাফের ও জালিমদের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেন। এবারে সূরা দুখানের 17 ও 18 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ওয়ালাকাদ ফাতান্না ক্বাবলাহুম ক্বাউম ফিরআউন ওয়াজাআহুম রাসূলুন কারীমুন আন আদু ইলাইয়া ইবাদাল্লাহি ইন্নী লাকুম রাসূলুন আমীন।
আর অবশ্যই আমি এদের আগে ফিরাউন সম্প্রদায়কে পরীক্ষা করেছিলাম এবং তাদের কাছেও এসেছিলেন এক সম্মানিত রাসূল। তিনি ফিরাউনকে বলেছিলেন, আল্লাহর বান্দাদেরকে আমার হাতে তুলে দাও, নিশ্চয়ই আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
মক্কার কাফেরদের নিন্দনীয় আচরণের কথা বর্ণনার পর এই দুই আয়াতে ফেরাউন সম্প্রদায় ও হযরত মুসা আলাইহিসসালামের ঘটনা উল্লেখ করা হয়েছে। ফেরাউন সম্প্রদায়ের যেমন ছিল শক্তিশালী শাসক, তেমনি আল্লাহ তাদেরকে দিয়েছিলেন ধন সম্পদে প্রাচুর্য, কিন্তু শক্তি ক্ষমতা ও প্রাচুর্য তাদেরকে অহংকারী করে তোলে এবং তারা নানারকম গুনাহ ও পাপ কাজে লিপ্ত হয়ে পড়ে। এমন একটি সময়ে হযরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের কাছে দিনের দাওয়াত নিয়ে আগমন করেন। তিনি অত্যন্ত ভদ্রজনোচিত ভাষায় ফেরাউন ও তার পারিষদ বর্গকে বলেন, তারা যেন বনি ইসরায়েল জাতিকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দেয়। আল্লাহর নবী বলেন, বনি ইসরায়েল জাতিকে হেদায়েতের পথে পরিচালনা করার জন্য তাদের স্বাধীন জীবন প্রয়োজন।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, নবী রাসূলদের প্রথম দায়িত্ব হচ্ছে মানুষকে অত্যাচারী ও জালিম শাসকের হাত থেকে মুক্তি দেয়া। কাজেই হযরত মুসা আলাইহিসসালাম তার নিজ জাতি বনি ইসরায়েলের কাছে হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার আগে তাদের মুক্তির জন্য ফেরাউনের দরবারে গমন করেন। দুই, সব যুগে নবী রাসূলগণ ছিলেন সাধারণ মানুষের আস্থাভাজন ও জনপ্রিয় ব্যক্তি।
তো শ্রদ্ধেয়ন্তরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
Allahumma salli ala Muhammad wa zid wa barik ala ali Muhammad salli ala Muhammad wa ali Muhammad salli ala Muhammad wa ali Muhammad.